أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على السلام حي على السلام Mm-hmm.
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আল্লাহ তাআলার নামগুলোর একটি হলো আল ওয়াসে, এর অর্থ হল পুরো সৃষ্টি যার রিজিকের গণ্ডীভুক্ত বা যার রিজিককে পুরো সৃষ্টি উপভোগ করে আর যার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে, আর সে সত্তা যার গণী হওয়ার অর্থ হল তার কোনো কিছুর অভাব নেই। আরেকটি অর্থ হল এমন সত্তা যিনি প্রভূত দানে ভূষিত করেন, এমন সত্তা তার কাছে যখন চাওয়া হয় তার দানের গণ্ডি ব্যাপক থেকে ব্যাপকতর হতে থাকে। অনেকের দৃষ্টিতে কেউ কেউ এর অর্থ করেছেন সে সত্তা যিনি সবকিছুকে ঘিরে রেখেছেন, পরিবেষ্টন করে রেখেছেন, সবকিছুর যার জ্ঞান আছে, এই সমস্ত অর্থের সমর্থন কোরআন কারিমের বিভিন্ন আয়াতে দেখা যায় বা পাওয়া যায়। এখন আমি আপনাদের সামনে কোরআনের কিছু আয়াত উপস্থাপন করব যাতে খোদা তাআলা কিছু বিষয়ের দিকে মোমেনের দৃষ্টি আকর্ষণ করে তার ওয়াসে বৈশিষ্ট্যের বা গুণবাচক নামের অধীনে তা বর্ণনা করেছেন। শয়তান আল্লাহ তাআলার বান্দাদেরকে যে বিভ্রান্ত করতে চায় সেই সম্পর্কে সূরা বাকারা 269 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়, পক্ষান্তরে আল্লাহ নিজ সন্নিধান থেকে তোমাদেরকে ক্ষমা এবং ফজলের প্রতিশ্রুতি প্রদান করেন। বস্তুত আল্লাহ প্রাচুর্য দানকারী এবং চিরস্থায়ী জ্ঞানের অধিকারী। এই আয়াতে আল্লাহ তাআলা দুটো বিষয় বর্ণনা করেছেন। যা শয়তান বান্দাদেরকে খোদা থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগায়, একটি হল দারিদ্রের ভয়, আর দ্বিতীয়ত সে অশ্লীলতার নির্দেশ দেয় মানুষকে। দারিদ্রের ভয় দেখানো এরও এটিও কয়েকভাবে হয়ে থাকে। শয়তান যে খোদা তাআলাকে বলেছিল যে প্রতিটি পথে বসে আমি বাধা সৃষ্টি করব এবং মানুষকে সঠিক পথ থেকে বিভ্রান্ত এবং বিচ্যুত করার চেষ্টা করব, আর নিজের এই দম্ভ চরিতার্থ করতে গিয়ে সে কোনো চেষ্টার কোনো ত্রুটি করেনি। তার প্রতিটি পথে বর্ষা বা বাধা সৃষ্টি করা এটি তার নিজ শক্তি বলে নয়, বরং খোদা তাকে স্বাধীনতা দিয়ে রেখেছিলেন যে ঠিক আছে এটি করতে চাও করো, কিন্তু আমি যারা তোমার অনুসরণ করবে পদাঙ্ক অনুসরণ করবে তাদের দ্বারা জান্নাত পরিপূর্ণ করব। আর এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। মোমেনদের তিনি বলেন যে সাবধান হয়ে যাও, যদি আমার বান্দা পরিগণিত হতে চাও তাহলে শয়তানকে এড়িয়ে চলো। বাহ্যত শয়তানের বিভ্রান্তি বড় আকর্ষণীয় মনে হবে, কিন্তু এর ফলাফল কিন্তু শুভ হবে না তোমাদের জন্য। এই সম্পর্কে বিভিন্ন স্থানে বিভিন্ন বরাতে আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে সাবধান থাকার শিক্ষা দিয়েছেন, তার অনিষ্টকর দিকগুলো তুলে ধরেছেন। জায়গায় বলেন যে ইউরিদু শয়তানু আয়ুদিল্লাহুম দালালাম বাইদা, অর্থাৎ শয়তান তাদেরকে ভয়াবহ ভ্রষ্টতায় নিপতিত করতে চায়। অন্যত্র বলেন শয়তান তোমাকে তোমাদের ভয়াবহ ক্ষতির মুখে ঠেলে দেবে, আর বন্ধু সে যে সে তোমাদের ক্ষতি করবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে ইন্না শয়তান আলাকুমা আদুউ মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের উভয়ের প্রকাশ্য শত্রু। আদম এবং হাওয়ার বরাতে কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। এই কথা কিন্তু আদম এবং হাওয়াতেই শেষ নয়, এই কথার বরং নরনারী উভয়কে এখানে সতর্ক করা হয়েছে যে শয়তান তোমাদের উভয়ের প্রকাশ্য শত্রু, তাই তার বিভ্রান্তির শিকার হওয়ার ব্যাপারে সাবধান, সৎকর্ম করো, ভালো কাজ করো, ইবাদতের প্রতি মনোযোগী হও। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন যে কোরআনে যে সমস্ত ঘটনাবলী এবং কাহিনী বিবৃত আর বিধৃত হয়েছে এগুলো শুধু অতীতের কথার পুনরাবৃত্তি নয়, বরং ভবিষ্যৎবাণী। এগুলো অর্থাৎ ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে, তাই যদি মোমেন হও আর সত্যিকার মোমেন হও তাহলে এই সমস্ত বিষয়ে সাবধান থাকবে, কেননা এই ধরনের ঘটনা বলি এখনো ঘটতে পারে। যুগের পরিবর্তনের পাশাপাশি শয়তানের আক্রমণের বা হামলার রীতিও পরিবর্তিত হয়ে আসছে। প্রত্যেক নতুন আবিষ্কার এবং উন্নতির পানে মানুষের প্রতিটি পদক্ষেপ, যেখানে আমাদের উপকার করছে, যেখানে আমরা এর ফলে লাভবান হচ্ছি, সেখানে শয়তানও সেটিকে ব্যবহার করছে, লোফে নিচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে শয়তান তোমাদের ক্ষতি করবে, ক্ষতি করে যাবে, যদি তার পদাঙ্ক অনুসরণ করো তাহলে ভ্রষ্টতার গহ্বরে তোমরা নিমজ্জিত হবে। এই আয়াতে আমি যে আয়াত পড়েছি সূরা বাকারার, তাতে আল্লাহ তাআলা বলেন শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায়, ফাকারের ভয় দেখায়। ফাকার শব্দের একটি অর্থ হল দারিদ্র, আর ফাকারের একটি অর্থ হল মেরুদণ্ড ভেঙে যাওয়া। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান দারিদ্রের ভয় দেখায়, শয়তান বলে যে যদি এই এই কর্ম করো তাহলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, অমুক কাজ করলে দারিদ্রের শিকার হবে। আর এই পৃথিবীতে এই জাগতিক উন্নতির দৌড়ে তোমরা অনেক পিছিয়ে থাকবে, আর কখনো সমাজে প্রতিষ্ঠা লাভ করবে না যদি এভাবে অর্থ খরচ করতে থাকো বা এভাবে ত্যাগ স্বীকার করতে থাকো। তো শয়তানের এভাবে মানুষকে ভয় দেখানো কুরবানির বরাতে বা বিভিন্ন বিভিন্ন অর্থে এটি সে করে, বিভিন্নভাবে ভয় দেখায়, কখনো বলে যে এটি কাজের সময় আর এই সময় ইবাদতের জন্য ব্যয় করা ঠিক হবে না, কখনো আর্থিক কোরবানির পথে বাধা সৃষ্টির ক্ষেত্রে দারিদ্রের ভয় দেখাবে, বলে যে তোমার টাকা পয়সা যদি এখন খরচ করো তাহলে ব্যবসায় প্রভূত ক্ষতি হবে, কখনো ভয় দেখাবে যে টাকা যদি আজকে এখানে খরচ করো তাহলে তোমার সন্তান সন্ততি অনাহারে মারা যাবে। কিন্তু যারা আল্লাহর বান্দা শয়তানের ভয়ভীতির তোয়াক্কা করেন না। সম্প্রতি আল ফজল একটি প্রবন্ধ আমি দেখেছি, আর্থিক কুরবানি বিষয়ে কোন লেখক লিখেছেন, রাবু আর কোন আহমদের ঘটনা, সে ব্যক্তি মাংসের দোকানে দাঁড়িয়েছিলেন, মাংস ক্রয় করছিলেন, তা সে পথে সেক্রেটারি মাল সাহেব ও সাইকেলে যাচ্ছিলেন, যে ব্যক্তি মাংস ক্রয় করছিল তাকে দেখে সেক্রেটারি মাল সাহেব দাঁড়ালেন, তাকে স্মরণ করাতে গিয়ে বললেন যে আপনার অমুক চাঁদা বাকি আছে। সে ব্যক্তি বললেন যে কত টাকা বাকি আছে। সেক্রেটারি মাল সাহেব যখন বললেন যে এই টাকা এত টাকা, সেখানে দাঁড়িয়েই একটা বিরাট অঙ্ক ছিল, তখন সেক্রেটারি মাল সাহেবকে টাকা দেন। আর কসাইয়ের কাছ থেকে যে মাংস নিয়েছিলেন সে মাংস ফেরত দেন, বলেন যে আজকে মাংস খাওয়া সম্ভব হবে না, আজকে সাদা মাটা খাবার খাবো। তো এরা এমন মানুষ যারা শয়তানের বিভ্রান্তির শিকার হয় না, যে শয়তান বলে যে কি করছো, সন্তান সন্ততি আছে, তাদের মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছে, তুমি সেই মাংস থেকে তাদের বঞ্চিত করছো। আর আল্লাহ তাআলার ফজলে এটি বিচ্ছিন্ন দৃষ্টান্ত নয়, এমন লোকদের দৃষ্টান্ত শত শত আছে, জামাতে আহমদিয়ে যারা শুধু মাংসই নয় বরং অনেক সময় আর্থিক কুরবানি করতে গিয়ে অনাহারে তারা অনাহার যাপন করেন, কিন্তু আর্থিক কুরবানি থেকে তারা পিছপা হন না। এরপর প্রাণের এবং জীবনের কুরবানি জামাতে আহমদের ইতিহাস এমন দৃষ্টান্তে ভরা। পাকিস্তানে এমনিতে তো আজকে শত শত মানুষ মারা যাচ্ছে, কেউ জানে না কখন কে কার গায়ে গুলি লাগবে, কিন্তু আহমদি যারা কোরবানি করে তারা জানে চোখে চোখ রেখে কোরবানি করে, তারা জানে যে এই কাজ করলে বা এই অঞ্চলে যদি আমি থাকি বা এই সমস্ত পথে যদি আমি চলি যে কোনো সময় মারার সমূহ আশঙ্কা থাকবে বা মরার আহমদি হওয়ার কারণে মৃত্যুবরণ করার সমূহ আশঙ্কা থাকবে, কিন্তু আহমদীয়তের খাতিরে তারা ত্যাগ স্বীকার করে যাচ্ছে। জামাতে আহমদিয়ার ইতিহাসে শহীদদের শিরোমণি হযরত সৈয়দ আব্দুল লতিফ শহীদ রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ এবং কোরবানি কথা আমরা জানি, মৌলভী আব্দুর রহমান সাহেবের কোরবানি শাহাদতের ঘটনা যা কাবুলে ঘটেছে মসিহ মওউদের যুগেই হয়েছে, এই সমস্ত ত্যাগ এবং কোরবানি পৃথিবীর সামনে এটি প্রমাণ করেছে যে এই আব্দুর রহমানরাই একটা বিশেষ উদ্দেশ্যে তথা খোদার সন্তুষ্টির খাতিরে প্রাণ উৎসর্গ করতে তারা দ্বিধা করেন না। এমন ত্যাগ এবং কোরবানির আহমদের জীবনে বহু ঘটনা আছে, হঠাৎ কোন কোরবানি করেননি দৈবক্রমে বা হঠাৎ শাহাদাত বরণ করেননি, বরং বীরত্বের সাথে নিজ বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থেকে এমন কোরবানি এবং ত্যাগের তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে প্রাণের জীবনের নজরানা পেশ করেছেন, জীবন বাজি রেখে তারা এমন কাজ করেছেন। তো শয়তান সম্পর্কে আল্লাহ তারা বলেন যে সে তোমাদেরকে ভয় দেখায় যে কোরবানি করো না, কখনো বলে যে গরিব হয়ে যাবে, দরিদ্র বা দারিদ্রের শিকার হবে, কখনো বলে যে এই ত্যাগ এই কোরবানি যদি করো তোমার সন্তান সন্ততি প্রভূত ক্ষতি হবে। আর যখন জীবনের কোরবানির সময় আসে তখন সন্তান সন্ততির ভয় দেখায় যে তবে মারা গেলে এদের কি হবে। আজকে আধুনিক যুগে অর্থনীতিকে মেরুদণ্ড বলা হয়ে থাকে, যারা কোরবানি করে যারা প্রাণ সম্পদ এবং সময় উৎসর্গ করেন তাদেরকে ভয় দেখায় তাদের নিজেদের ভবিষ্যতের বরাতে বা সন্তান সন্ততির প্রেক্ষাপটে, কিন্তু এরা কোরবানি অব্যাহত রাখেন, কখনো তারা বিভ্রান্ত হন। আরো অনেক এমন কোরবানি আছে যা মানুষকে করতে হয় কিন্তু শয়তান সেই সম্পর্কে মানুষকে ভয় দেখায়। সময়ের কোরবানির দৃষ্টান্ত সব আহমদেরই জানা, কেননা আল্লাহ তাআলার কৃপায় জামাতের ব্যবস্থাপনার সাথে যে আহমদি সংশ্লিষ্ট সে কিছু না কিছু সময় অবশ্যই জামাতের জন্য ব্যয় করে, অন্য কিছু না হলেও জলসা ইজতেমা বা ইজলাসে জন্য শেষ কিছুটা সময় ব্যয় করে। আর জুমার দিন একটি বিরাট শ্রেণী জুমার সময় তারা ব্যয় করে, সময় ব্যয় করে নামাজের জন্য আসে। শয়তান যখন বাধা দেয় তার কুমন্ত্রণার প্রতি তারা ভ্রক্ষেপ করেন না, কিন্তু কিছু এমনও আছেন বা কতক এমনও আছে যারা জুমা বা অনেক সময় ঈদের দিনও আসে না, আর নিজেদের ব্যবসা বাণিজ্যের খাতিরে ইবাদতকে জলাঞ্জলি দেয়, ইবাদত নষ্ট করে, তাদের নামাজের যে অবস্থা তা সত্যিই চিন্তার কারণ। আহমদের একটি বিরাট শ্রেণী এই কুরবানির প্রতি যতটা মনোযোগী নয় যেভাবে হওয়া উচিত। ইবাদতের বিষয়ে আলস্য এর প্রধান কারণ নয়, বরং ব্যবসা বাণিজ্যের অত থাকার কারণে সময়ে তারা নামাজের জন্য ব্যয় করে না। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তোমাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখায় যখন তোমরা ত্যাগ স্বীকার করো, যখন কুরবানি করো। কখনো দারিদ্রের ভয় দেখায়, নামাজের জন্য সময় ব্যয় করা করতে দেয় না, বাধা সৃষ্টি করে। কখনো কোনোভাবে কুরবানির পথে সে বাদ সাধে, কখনো ভিন্নভাবে। প্রকৃত মোমেন হিসেবে আল্লাহ তাআলা বলছেন যে তুমি সাবধান থাকো। তো শয়তান বিভিন্নভাবে মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। তার বিভিন্ন কৌশল আছে যা সে মানুষের উপর প্রয়োগ করে। আল্লাহ তাআলা বলেন যে একদিকে দারিদ্রের ভয় দেখিয়ে কোরবানি থেকে শয়তান মানুষকে বিরত রাখে, অপরদিকে অশ্লীলতায় প্ররোচিত করে সময় এবং সম্পদ সেই অশ্লীলতার পিছনে খরচ করা এক দুনিয়ার কীট এই প্ররোচনার শিকার হয়ে এই সমস্ত কাজে পয়সা নষ্ট করে, যে মোমেন নয় এবং যে দুনিয়ার কীট এবং বস্তুবাদী। শয়তান তাকে বিভিন্ন জাগতিক ক্রীড়া কৌতুকে খরচে প্রবৃত্ত করে, জুয়া, মদ এবং এ ধরনের অপকর্মে। শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা অঢেল অর্থ ব্যয় করে এবং বোঝেই না সে যে সে কি করছে। এর কারণ হল যে বিষয় সাময়িক ভোগ বিলাসের কারণ, সেই সমস্ত ক্ষেত্রে শয়তান তাকে এমনভাবে প্ররোচিত করে সে ভুলেই যায় যে সে অপকর্ম করছে এবং অজান্তে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। তো মোমেনদের খাতিরে খোদা তাআলা বলেন যে লা তাত্তাবেউ খুতুওয়াতিশ শয়তান, যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, সে খোদা থেকে তোমাদেরকে দূরে ঠেলে দেওয়ার পুরো চেষ্টা করছে, তার কাছে কখনো কোনো কল্যাণের আশা করবে না। এই কথা ভাবা চরম অজ্ঞতা যে শয়তান কোন প্রকারের উপকার করতে পারে। তার কাজেই হল অশ্লীল এবং অপছন্দনীয় বিষয়ের দিকে মানুষকে ধাবিত করা, অশ্লীল কাজের দিকে নিয়ে যাওয়া। কোন বস্তুবাদী দুনিয়ার কীটকেও যদি জিজ্ঞেস করেন যে শয়তান সম্পর্কে কি মনে করো, সেটাই বলবে যে আল্লাহ শয়তান থেকে আমাকে রক্ষা করুন। কিন্তু তা সত্ত্বেও যারা ত্যাগ এবং কোরবানি পরিত্যাগ করে অশ্লীলতার যারা নিকটতর হয়, যারা অশ্লীলতায় গা ভাসিয়ে দেয়, যারা জানে না যে কি করছে শয়তান, এমন মানুষকে নিজের পিছনে লাগিয়ে তার এই দম্ভকে চরিতার্থ করছে যে পৃথিবীর অধিকাংশ মানুষকে আমি খোদা থেকে বিভ্রান্ত করব। আল্লাহ তাআলা বলছেন যে শয়তানের এই ষড়যন্ত্রমূলক কাজ সম্পর্কে সাবধান, বড় ষড়যন্ত্রমূলক ভাবে সে তোমাদের বিভ্রান্ত করে, আল্লাহর দিকে ফিরে আসো, এটি তোমাদের জীবনের পরম উদ্দেশ্য। এর এটি হল তওবা, অনুশোচনার সাথে খোদার দিকে ফিরে আসো। খোদা ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন, তোমাদের অতীত পাপ এবং ভুল ভ্রান্তি ক্ষমা করবেন এবং ভবিষ্যতে তুমি নেকি এবং পুণ্যের সুযোগ দেবেন, তৌফিক দেবেন এবং তোমাদের জন্য ক্ষমার মাগফিরাতের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা এখানে ইয়াইদ হুকুম শব্দ ব্যবহার করে আমাদেরকে আশ্বস্ত করেছেন, নিশ্চয়তা দিয়েছেন যে যদি আমাদের তওবা প্রকৃত হয়, তাহলে আসল হয়, খাঁটি হয়, তাহলে ক্ষমা নিশ্চিত। শুধু ক্ষমাই নয়, বরং ফজল এবং কৃপাবারের এমন দ্বার উন্মোচিত হবে যাকে মানুষের চিন্তা ভাবনা কোনোভাবে আয়ত্ত করতে পারে না। এই আয়াতে আল্লাহ তাআলা শয়তানের যে প্রথম কর্মের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন তা হল দারিদ্র্যের ভয় দেখানো, অর্থাৎ কোরবানি এবং ত্যাগ, ত্যাগের ফলে দারিদ্র, দারিদ্র শিকার হবে, শুধু দারিদ্রই নয় বরং অবস্থা এমন হবে, শয়তান এভাবে ভয় দেখায় যে এই কোরবানি যদি করো অবস্থা এমন হবে যে যেভাবে মেরুদণ্ডহীন ব্যক্তি দাঁড়াতে পারে না, এই কোরবানির ফলে তোমাদের অবস্থা এমন হয়ে যাবে, তোমরা মেরুদণ্ড সোজা করে আর দাঁড়াতে পারবে না। কিন্তু খোদা বলছেন যে শয়তান মিথ্যা বলছে। কিয়ামত দিবসে সে নিজের এমন কথার সাথে সম্পর্কহীনতার দাবি করবে, কিন্তু খোদা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি তোমাদের ক্ষমার বিধান করবেন। আর এর ফলে যেখানে পৃথিবীতে নিজ পুরস্কার রাজিতে তিনি ভূষিত করবেন, সেখানে পারলৌকিক জীবনেও আল্লাহ তাআলা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যে তিনি তাদেরকে ক্ষমার চাদরে আবৃত করবেন। এরপর শয়তান ফাঁসা বা অশ্লীলতার নির্দেশ দেয়, যে অশ্লীলতার কারণে পৃথিবীতে মানুষ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়, অনেক নোংরামি আবর্জনার কারণে বিভিন্ন রোগ ব্যাধির মানুষ শিকার হয়, বেশ কয়েক ধরনের ক্ষয়ক্ষতির তাকে সম্মুখীন হতে হয়। এই ক্ষয়ক্ষতি জাগতিকও আবার পারলৌকিক আজাবও হতে পারে, পারলৌকিক শাস্তির আকারে সে দেখে। কিন্তু এক মোমেনের সাথে খোদার প্রতিশ্রুতি রয়েছে যে তিনি ফজল অনুগ্রহ এবং কৃপাবাড়ি তার কৃপা বর্ধিত করবেন এবং বরকত এবং কল্যাণের দ্বার ক্রমশ প্রশস্ত হতে থাকবে, যা ইহ এবং পরকালে মানুষের জন্য খোদার নৈকট্যের কারণ হবে এবং তার পদমর্যাদার ফলে উন্নীত হবে। খোদা বলছেন যে প্রতিশ্রুতি সেই খোদার প্রতিশ্রুতি যিনি আকাশ এবং পৃথিবীর মালিক এবং সর্বাধিপতি, তিনি ওয়াসে তার কাছে প্রাচুর্যের অফুরান ধনভাণ্ডার রয়েছে। এক আহমদি যে আজকে যে কোনো প্রকারের ত্যাগ স্বীকার করে, কোরবানি করে, সে জানে যে প্রতিটি ত্যাগ এবং কোরবানির সুবাদে আল্লাহ এমন ভাবে ফজল করেন যে মানুষ ভাবতেও পারে না যে কি কোন কোন ভাবে কি কি ভাবে খোদা তাআলা তার উপর ফজল করছেন। আর্থিক কোরবানিকারীদের সম্পদ এমন ভাবে বৃদ্ধি করেন যে অনেক সময় মানুষ ভাবতেও পারে না। অনেকে আমাকে চিঠি লেখে এবং চিঠিতে তা প্রকাশ করে, অর্থাৎ তাদের রিজিকে আল্লাহ তাআলা এত বরকত দেন যে মানুষ ভাবতেও পারে না। যারা জীবন উৎসর্গ করেন খোদা তালার পথে, যারা শাহাদত বরণ করেন, তাদের ধন সম্পদ এবং জনসম্পদে আল্লাহ তাআলা এমন বরকত সৃষ্টি করেন যে তাদের সন্তান সন্ততি তা ভাবতেও পারে না। অনেক আহমদি পরিবার আছে যে পরিবারের সদস্যরা আহমদীয়তের কারণে, যে পরিবারের সদস্যরা শাহাদতের মর্যাদা পেয়েছেন এবং তাদের সন্তান সন্ততি এবং আত্মীয় স্বজন এই কথার সাক্ষী যে এই শাহাদত খোদা তালার অপার অনুগ্রহে অঢেল এবং অশেষ ফজল এবং কৃপা বৃষ্টির কারণ হয়েছে, ফজল এবং অনুগ্রহ আকর্ষণের কারণ হয়েছে, এবং তারা খোদা তালার অশেষ ফজল এবং অনুগ্রহ আর দান দেখেছেন। সেই খোদার ফজল জেনে ওয়াসে এবং আলিম শব্দ ব্যবহার করে এদিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন যে তোমাদের কোরবানি, তোমাদের কর্ম, তোমাদের আমল তার পবিত্র দৃষ্টিতে রয়েছে। ভবিষ্যতে যে কাজ এবং কর্ম খোদার সন্তুষ্টির খাতিরে হবে, ওয়াসে খোদা প্রাচুর্যদাতা খোদা তোমাদেরকে প্রত্যাশাতীত প্রাচুর্য দান করবেন। এটি মৌলিক কথা যা সবসময় দৃষ্টিগোচর রাখতে হবে আমাদেরকে। খোদা তাআলা স্বীয় বান্দাদের উপর বর্ধিত কৃপা বাড়ি কিভাবে বর্ষণ করেন তা দেখুন। তওবা, ইস্তিগফার আর সৎকর্ম আর কোরবানি আর ত্যাগ, কোরবানি এবং ত্যাগই তার ক্ষমার ব্যবস্থা করছে না বা ক্ষমার ক্ষমা লাভ হচ্ছে না, এর ফলে বরং খোদাতালা তার ফেরেশতাকে দায়িত্বে নিয়োজিত রেখেছেন। অর্থাৎ যারা ইমান আনে, সৎকর্ম করে এবং তওবা করে, খোদার শিক্ষা অনুসারে চলার চেষ্টা করে, খোদার খাতিরে যারা ত্যাগ স্বীকার করেন, ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা তাদের জন্য ক্ষমার দোয়া করো, যেভাবে আল্লাহ তাআলা সূরা মুমিনে বলেন আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাম ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কহিম আযাবাল আলীম। যারা আরশকে বহন করে এবং যারা তার চতুর্পাশ্বে আছে, যারা তাদের প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা মহিমা ঘোষণা করে এবং তার উপর ইমান রাখে, এবং যারা ইমান এনেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে এ বলে যে হে আমাদের প্রতিপালক, তুমি প্রত্যেক বস্তুকে নিজ করুণা ও জ্ঞানে পরিবেষ্টন করে রেখেছ, সুতরাং যারা তওবা করে এবং তোমার পথ অনুসরণ করে তুমি তাদেরকে ক্ষমা করো এবং দোজখের আযাব থেকে রক্ষা করো। এখানে আরশ বহনকারী বলতে ফেরেশতাকে বোঝানো হয়েছে। সূরা হাক্কায় কিয়ামত দিবসে স্পষ্টভাবে ফেরেশতাদের কথা উল্লেখ আছে, কিয়ামত দিবসে তারা আরশ বহন করবে। এখানে আরশ বহনকারী বলতে খোদার ফেরেশতা বোঝানো হয়েছে, বাদশাহের সমস্ত গুণাবলীকে বোঝায়, যে গুণাবলীর দায়িত্বে ফেরেশতা নিয়োজিত আছে, যে সেই সমস্ত গুণাবলী কথা সূরা ফাতিহায় উল্লেখ আছে। রব রহমান রহিম, যেগুলো সমস্ত গুণাবলীর মা বা জননী, এই গুণাবলীর উপর ফেরেশতা নিযুক্ত আছে, যা যে গুণাবলী পৃথিবীতে মানুষের কাজে লাগে। আর যারা ইমান আনে এবং ইমান আনার পর তওবার প্রতি যারা মনোযোগী, আল্লাহর সামনে যারা ঝুঁকে এবং সৎকর্ম করে, তাদের জন্য ফেরেশতাও দোয়া করে, বিশেষ করে সেই ফেরেশতা যাদেরকে খোদা তাআলা এই সমস্ত গুণাবলী মানুষের ভিতর জারি করার জন্য দায়িত্ব দিয়েছেন। মানুষের প্রত্যেক ফেরেশতা যার সাথে উল্লেখিত বা সংশ্লিষ্ট সিফত বা গুণবাচক নামের সম্পর্ক আছে, তারা খোদার কাছে সেই গুণবাচক নামের বা সিফতের বরাতে দোয়া করেন মোমেনদের জন্য, যারা ইমান আনার পর খোদার নৈকট্য অর্জনের চেষ্টায় রত। আর তারা সবসময় তওবা, সৎকর্মের মাধ্যমে সেই নৈকট্য অর্জনের চেষ্টা অব্যাহত রাখে এবং শয়তানের আক্রমণ থেকে বাঁচার যারা চেষ্টা করে তাদের জন্য ফেরেশতা দোয়া করে। একইভাবে এই প্রধান ফেরেশতার অধীনে যে সমস্ত ফেরেশতা রয়েছে, আল্লাহ তাআলার ফেরেশতার যে বিধি এবং বিধান আছে, নিয়ম আছে, নিজাম আছে, প্রধান ফেরেশতা যারা আছে তাদের অধীনে যে সমস্ত ফেরেশতা রয়েছে, তারাও এই মুমিনদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। অর্থাৎ আল্লাহ তাআলা নিজ নেক বান্দাদের কর্মের বেশি বেশি পুরস্কার দেওয়ার জন্য ফেরেশতার যে নিজাম আছে সেটিকেও সক্রিয় রেখেছেন, যে আমার বান্দাদের জন্য ক্ষমার দোয়া করতে থাকো, যেখানে এর ফলে এই বান্দাদের পুরস্কারের হার এবং পরিমাণের মাত্রা বৃদ্ধি পাবে, সেখানে তারা সবসময় নেক কর্ম এবং তওবা করার তৌফিক পাবে ফেরেশতাদের দোয়ার কারণে। মানুষ মাত্রই ভুলভ্রান্তি হয়েই যায় মানুষ থেকে, যদি মানুষের পদস্খলন হয়, মানুষ যদি স্খলিত হয়, সাময়িকভাবে যদি কেউ স্খলিত হয় বা পদস্খলিত হয় ভুলবশত বা ভুলে, জেনে শুনে নয় বরং ভুলে যদি মানুষের পদস্খলন ঘটে, ফেরেশতা খোদার রহমতের দোহাই দিয়ে, রহমতে খোদার জ্ঞানের দোহাই দিয়ে দোয়া করে, যে জ্ঞানের কোন সীমা নেই, তারা দোয়া করেন যে আল্লাহ তাদের ক্ষমা করো। আর ভবিষ্যতেও যেন তোমার ক্ষমা এবং তোমার রহমত থেকে তারা অংশ পায়। হে খোদা, এখানে রহমতের কথা প্রথম উল্লেখ করা হয়েছে এবং এই বরাতে ক্ষমার দোয়া করা হয়েছে যে হে খোদা, ক্ষমা তো তোমার রহমত এবং করুণাবশতই তুমি ক্ষমা করবে, তোমার সর্বব্যাপী রহমতের দৃষ্টিকোণ থেকে তুমি ক্ষমা করো, তোমার জ্ঞান ব্যাপক, মানুষের হৃদয়ে যা আছে তাও তোমার জানা আছে। আর আজ এই সৎকর্মের পর ভবিষ্যতে কি কাজ তারা করবে তার ফেরেশতারা বলে যে খোদা তাও তুমি জানো, তুমি সেই সেই তোমার জ্ঞান তাকেও পরিবেষ্টন করে আছে, তোমার জানা মতে হয়তো তারা জাহান্নামের ইন্ধন হওয়ার যোগ্য, কিন্তু তোমার করুণা গণ্ডিকে বিস্তৃত এবং প্রশস্ত করে তাদের নেকিকে স্থায়ী করো, যেন সবসময় পুণ্যের প্রতি তারা আকর্ষিত থাকে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পায়। যদি তোমার রহমত এবং করুণা হয় তাহলে এই সুযোগ তারা পাবে। হে খোদা, এ হলেন আমাদের রহমান খোদা এবং গফুর আর রহিম খোদা, যিনি দয়ালু রহিম এবং ক্ষমাশীল খোদা, যিনি মানুষের ক্ষমার বিধান এবং ব্যবস্থা করার জন্য, পণ্যের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য সকল পন্থা অবলম্বন করেন। কেউ যদি পাপ করে পাপের ততটাই সে শাস্তি পায় যতটা অপরাধ করেছে, কিন্তু যখন কোন পুণ্য বাণী কর্ম করে দশ গুণ বেশি পুরস্কৃত করেন। কোরবানির কথা আসলে আল্লাহ তাআলা বলেন যে 700 গুণ বেশি প্রতিদান দেব যতটা কোরবানি বা ত্যাগ স্বীকার করেছ, আবার বলেন যে এরও বেশি পাওয়া সম্ভব। কেননা তিনি ওয়াসে প্রাচুর্যদাতা, তার দানের কোন শেষ নেই, সীমা নেই, কিন্তু তা সত্ত্বেও মানুষ কত অকৃতজ্ঞ। এই রহমান এবং রহিম খোদাকে ছেড়ে পরিত্যাগ করে যে রহমানের পুরস্কারের কোন সীমা নেই, শয়তানের বিভ্রান্তির শিকার হয়ে সাময়িক লাভের পিছনে ছুটে, এরপর মৌসার একটি দোয়ার কথা আল্লাহ তাআলা বলেন সূরা আরাফে, তা উল্লেখ আছে। واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون এবং তুমি আমাদের জন্য এই দুনিয়াতে কল্যাণ নির্ধারিত করো এবং পরকালেও। পেছনের আয়াতের দোয়া আছে, তার বর্ধিত অংশ এটি, তার পরবর্তী অংশ যে নিশ্চয় আমরা তোমার দিকে অনুতাপের সাথে ফিরেছি। আল্লাহ তাআলা বলেন যে আমি যাকে চাই আমার আজাব দিয়ে থাকি, কিন্তু আমার রহমত এমন যা প্রতিটি বস্তুকে পরিবেষ্টন করে রেখেছে, অতএব অচিরে আমি তা ওই সকল লোকের জন্য নির্ধারিত করব যারা তাকে অবলম্বন করে এবং যাকাত দেয় এবং আমরা এবং আমার নিদর্শনাবলীর উপরে ঈমান আনে। আমি পূর্বেই বলেছি যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে কোরআনে নবীদের যে ঘটনা বর্ণিত হয়েছে সেগুলো ভবিষ্যৎবাণী। এই সমস্ত দোয়া গৃহীত হওয়ার বা কবুল হওয়ার কথা যেখানে উল্লেখ করা হয়, খোদা নিজ রহমতের কথা যেখানে উল্লেখ করেন, এই রহমতও আজও সেভাবে বিস্তৃত রয়েছে যেভাবে পূর্বে ছিল। কিন্তু শর্ত, এগুলো পুরা হওয়ার শর্ত হল সেই শর্ত অনুসারে দোয়া করা চলা, যে শর্তের কথা বা শিক্ষার কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তার অফুরান ফজল এবং কৃপা সম্পর্কে বলেন যে এই রহমত এই কৃপা সবকিছুকে পরিবেষ্টন করে আছে, কিন্তু একই সাথে মানুষের দৃষ্টি তার সৃষ্টির উদ্দেশ্যের প্রতি নিবদ্ধ করা হয়েছে, যে ঠিক আছে আমার করুণা আমার কৃপা সবকিছুকে ঘিরে রেখেছে পরিবেষ্টন করে আছে, কিন্তু তোমাদেরও কিছু দায়িত্ব আছে। সেগুলো সেই দায়িত্ব পালন করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আর দায়িত্ব হলো তাকে অবলম্বন করো, আমার ইবাদত করো, আমাকে সকল আত্মীয়ের তুলনায় বেশি ভালোবাসো, খোদার অধিকার এবং বান্দাদের অধিকার প্রদানের জন্য প্রদানের উদ্দেশ্যে আর্থিক কোরবানি করো, আমার আয়াতের উপরে ঈমান আনো, খোদার মনোনীত এবং প্রত্যাদিষ্টদের পৃথিবীতে আগমন আসলে খোদা তালার আয়াত এবং নিদর্শনাবলীর অন্তর্গত। কেননা তাদের আগমনের মাধ্যমে খোদার নিদর্শন এবং নিশানের একটা ধারা সূচিত হয়। এ যুগে আমরা দেখি যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর নিষ্ঠাবান প্রেমিক, তার আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা নিদর্শনাবলী প্রদর্শনের একটা ধারা সূচিত করেছেন। চন্দ্রসূর্য গ্রহণের আকারে কখনো তা দেখা যায়, কখনো ভূমিকম্পের আকারে তা প্রকাশ পায়, কখনো প্লেগ মহামারীর রূপে দেখা যায়। এই যুগের আবিষ্কার আদি সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে যা পুরা হচ্ছে, আর এই সমস্ত নিদর্শন খোদা তালা হযরত মসীহ মওউদের আগমনের পর প্রদর্শন করছেন। এরা নিজেরা স্বীকার করে যে ভূমিকম্প এসেছে, রোগ ব্যাধি অনেক বেড়ে গেছে, এসব কিছু পূর্বেও ছিল, কিন্তু তারা নিজেরাই বলে যে এটি এত ভয়াবহ ছিল না। কিন্তু দাবিকারক যখন ঘোষণা করলেন যে এইসব কিছু হবে এবং আমার সমর্থনে হবে, যখন এই দাবি করেন এগুলো বিশেষ নিদর্শন তখন গণ্য হওয়া উচিত। আল্লাহ তাআলা বলছেন যে আমার নিদর্শনাবলী দেখো, এর উপর ঈমান আনো এবং আমার প্রেরিত ব্যক্তির সাথে মিথ্যাবাদের মতো আচরণ করো না, তাহলে তোমাদের উপর রহমতের কোন সীমা থাকবে না, রহমতের গণ্ডি ক্রমশ বিস্তৃত হবে এবং তাদের জন্য এই রহমত এবং করুণা তারা অবশ্যই লাভ করে যারা সৎকর্ম করছে এবং যারা ঈমান আনে। আল্লাহ তাআলা মালিক, তিনি সর্বাধিপতি, যাকে চান শাস্তি দেন, যাকে চান তিনি ক্ষমা করবেন। কিন্তু খোদাতালা নিজ রহমতকে, যেহেতু রহমতের মাধ্যমে যেহেতু সবকিছুকে ঘিরে রেখেছেন, পরিবেষ্টন করে আছেন, তাই এই আশাই রাখা উচিত, খোদার কাছে ক্ষমার আশা করা উচিত, ক্ষমার প্রত্যাশা রেখে তার নির্দেশাবলী মেনে চলার চেষ্টা করা উচিত। এক মোমেনের এটি দায়িত্ব, বিশেষভাবে এক মোমেনের এটি দায়িত্ব। আল্লাহ তাআলা নিজের জন্য যা আবশ্যক করেছেন সেটিকে ছেড়ে দিয়ে পরিত্যাগ করে কথা বলা উচিত নয় যে খোদার রহমতের গণ্ডি ব্যাপক বিস্তৃত, আমাকে ক্ষমা করা হবে, তাই যাচ্ছে তাই আমি করতে পারি। এটি নির্বোধের কাজ, এটি আসলে খোদা তালার বৈশিষ্ট্যকে না বোঝার কারণে হয়। মুসলিম ইসলাম বলেন যে এই আয়াত থেকে বোঝা যায়, এই আয়াত থেকে প্রতিভাত হয় যে রহমত একটি সার্বজনীন বিষয়, ব্যাপক বিষয়, আর গজব বা আদল বা সুবিচার এটি বিশেষ পরিস্থিতিতে সৃষ্টি হয়, অর্থাৎ এই শাস্তি ঐশী নিয়মকে লঙ্ঘন করার পর অবধারিতভাবে প্রকাশ পায়। খোদা তালার রহমত নিঃসন্দেহে সবকিছুকে পরিবেষ্টন করে আছে, কিন্তু খোদার গজব বা ক্রোধ এটি আল্লাহ তালার আদল বৈশিষ্ট্যের অধীনে মানুষের বিচার করে। এটি তখন প্রকাশ পায় যখন মানুষ ঐশী নিয়মকে লঙ্ঘন করে, সীমা যখন ছাড়িয়ে যায়, তখন আদল বৈশিষ্ট্য বা বিচারের যে বৈশিষ্ট্য সেটি কাজ করে। অর্থাৎ খোদা তালা প্রকৃতির যে নিয়ম নির্ধারণ করেছেন সেই নিয়ম অনুসারে যারা সীমা ছাড়িয়ে যায় তারা শাস্তি পায়। সে কারণে পাপাচারীদের সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেননি যে রহমত তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, বরং যারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হবে, যারা যাকাত দেবে আর আল্লাহর নিদর্শনাবলীর উপর যারা ঈমান আনে বা আনবে, তাদের সম্পর্কে খোদা তাআলা বলছেন যে তাদের জন্য আমার রহমত এবং দয়া এবং করুণা আবশ্যক। মোমেনের কাজ হলো এই রহমত লাভের চেষ্টা করা, আর এরপর খোদাতালার সার্বজনীন রহমতের প্রত্যাশা রাখতে পারে। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر